কলকাতা বাংলাদেশে আবারও আরেকটি ভয়াবহ অগ্নিকাণ্ড,
ভয়াবহ অগ্নিকাণ্ড, এবং অনেকেই জখম হয়েছেন, এখনো আশঙ্কামুক্ত নয়, অনেকেই হাসপাতালে রয়েছেন, সেখান থেকে আমরা খবরাখবর পাচ্ছি।
শেষ সংবাদ পাওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডে 25 জন নিহত হয়েছে, যেটি বিশ্ব সাংবাদিক বলেছেন, সবাই জানেন অন্তত, আর আহত হয়েছে 80 জনের মতো, প্রায় 76 জনের কথা বলা হচ্ছে বাড়তে পারে। তো এই অবস্থায় কিছুদিন আগে আরেকটি অগ্নিকাণ্ড হয়েছিল পুরনো ঢাকায় চকবাজারের চুড়িহাট্টাই, সেটির
সেখানে রাসায়নিক পদার্থ রাখা ছিল গুদামে, সেইগুলো হয়েছিল। আর এই যে নতুন ভবনটি, এটা তো অত্যাধুনিক একেবারে ভবন তৈরি হয়েছে, নতুন এলাকায় তৈরি হয়েছে
আধুনিক ঢাকায়।
সেই এর আগে তো আমরা অন্যান্য জায়গা তো গত এক দশকে সেই তাজরীন গার্মেন্ট থেকে শুরু করে নিয়ে অন্যান্য অনেক জায়গাতেই আমরা অগ্নিকাণ্ডের ঘটনা দেখতে পাচ্ছি, এবং যেটা বারবারই যখনই এই ধরনের দুর্ঘটনা ঘটছে তখনই কর্তৃপক্ষ, রাজুকের যারা আছেন এবং যারা বিশ্লেষক, যারা মানে বিশেষজ্ঞ, সবাই বলছেন যে নিয়ম বিধিনিষেধ সবকিছুই আছে কিন্তু নিয়ম পালন করা হচ্ছে না, এবং নিয়ম যে পালন করা হচ্ছে না, নিয়মবিধি সেটা কার্যকর যে হচ্ছে না, সেটার দিকেও কেউ নজর
পর্যবেক্ষণ করারও কেউ নেই। তো এই দুর্ঘটনা ঘটলে এসব বেরিয়ে আসে, কেন বেরিয়ে আসে সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম সাহেব আমাদের সঙ্গে যোগ দেবেন, এখনো দেননি, এবং স্থপতি ইকবাল হাবিব আমাদের সঙ্গে ইতিমধ্যে যোগ দিয়েছেন। তো আমার মনে হয় আপা স্থপতি ইকবাল হাবিব যেহেতু যুক্ত হয়েছেন, আমরা খুব সংক্ষেপে তার কাছ থেকে শেষ পরিস্থিতি জেনে আমির খসরুর একটি ডিটেইল রিপোর্ট আছে, সেটা শুনব। ইকবাল হাবিব, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আজকে এই আলোচনায় ঢাকা উত্তরের মেয়র যোগ দেওয়ার কথা আছে, উনি বোধহয় 5-10 মিনিট পরে আমাদের সঙ্গে যোগ হবেন, যুক্ত হবেন। তো তার আগে আপনার কাছে আমরা একটু ছোট্ট করে জানতে চাচ্ছি, কারণ আমির খসরুর একটি রিপোর্ট শোনাব, তো তার আগে আপনার কাছে জানতে চাচ্ছি যে 25 জন মারা গেল কদিন আগে, প্রায় 67 জন হ্যাঁ মারা গেল ভয়াবহ আগুনে। আপনি সেদিন আমাদের সঙ্গে অংশও নিয়েছিলেন, কিন্তু এই এত অল্প সময়ের গ্যাপে আরো একটি দুর্ঘটনা ঘটলো, জানি না,
বলে না, এই অগ্নিকাণ্ডের ঘটনা প্রায় ঘটে চলেছে।
হ্যাঁ, তো আপনার কি বলার আছে?
আচ্ছা, প্রথমত হচ্ছে আসলে অসাবধানতা, নিয়ম কানুন তোড়ফোড় করে আমরা যদি বেনিয়মে চলি, সেক্ষেত্রে প্রমাণ হচ্ছে যে চুড়িহাট্টা হোক, চকবাজার হোক, বা আমাদের সকল আধুনিক ঢাকা হোক, আমরা সকলেই এক ধরনের ভয়ঙ্কর বিপজ্জনক অবস্থান তৈরি করছি, এবং তার মধ্যে যারা নিরীহ মানুষ, যারা ওই ভবনগুলো ব্যবহার করেন অথবা ওই এলাকায় থাকেন, যারা প্রতিবেশসুলভ আচরণের মধ্যে থাকেন, তাদেরকে আমরা ভীষণভাবে প্রাণ সংহার করে চলেছি। এই রকমের ঘটনার পুনরাবৃত্তির মধ্যে দিয়ে এটি অন্তত প্রমাণিত যে আমাদের বসত বাটি, ব্যবসা বাণিজ্য কেন্দ্র সকলগুলোর যে কমপ্লায়েন্স থাকার কথা, বিভিন্ন আইন অনুশাসন নিয়ম কানুন আমাকে বছরকে পর বছর করেছি, সেইগুলোর আদলে, সেইগুলোর অনুসরণে সেই জায়গাটা তো আমাদের বিরাট শুভঙ্করের ফাঁকি রয়েছে। আর এই শুভঙ্করের ফাঁকির মধ্যে দিয়েই একের পর এক দুর্ঘটনা ঘটে, আর দায় মোচন বা দায়হীন একটা সমাজ ব্যবস্থা করে তুলেছি, ফলে কাউকে দায়ীও করা যায় না, এবং সেই সঙ্গে জবাবদিহিতারও কোনো সুযোগ থাকে না। এবং এই যে তিনটা বিষয় বললাম, জবাবদিহিতাহীনতা, দায়বদ্ধতা না থাকা, এবং অনুশাসনগুলোর কমপ্লায়েন্স করার বেলায় কারো না কারো দেখভাল করার যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে ভীষণ বড় একটা শুভঙ্করের ফাঁকি থাকা। এই তিনটি যখন যুক্ত হয়েছে তখন এই মৃত্যুর মিছিল বহর চলবে, হয়তোবা কোন এক সময় এর মধ্যে দিয়েই আমরা হয়তো পরিশীলিত হওয়ার, আইন কানুনকে মেনে একটি জবাবদিহিমূলক এবং অবশ্যই দায়িত্বশীল আচরণের সম্পর্কযুক্ত দ্রুতবদ্ধ সাংগঠনিক সক্ষমতায় এগুলো থেকে ফেরত আসতে পারবো। তার আগে তো এই আগুনের ঘটনা, যেটা রোকেয়া বলছিলেন, যে এগুলো কিন্তু প্রায়ই ঘটছে, হয়তো এবার হঠাৎ করে 25-25 জন হওয়াতে আমাদের টনক নড়েছে, অসহায় মানুষের আকুতি দেখে টনক রয়েছে, অথবা বিশাল অট্টালিকা বলে টনক রয়েছে, কিন্তু অসংখ্য মানুষ যে প্রতিনিয়ত এইগুলোর দায়ে নিত্যই হতাহত হচ্ছেন, এটি কিন্তু বলাই বাহুল্য।
আপা, কালকে এফআর টাওয়ারে আগুন লাগবার পর নানান রকম কথা বেরিয়ে এসছে, এটি 18 তলা পারমিশন ছিল, 23 তলা অবৈধভাবে বানানো হয়েছে, 2008 সালে একবার আগুন লেগেছিল, তারপরেও ব্যবস্থা নেওয়া হয়নি। কিছুক্ষণ আগে আরেকটি একেবারে সাম্প্রতিক সংবাদ পাওয়া গেল যে এই ভবনটিতেও আগুন নেভানোর ব্যবস্থা ছিল, কিন্তু সেই
সেইটা তালা দেওয়া ছিল। এবং অনেকে বলছেন যে একটা ভবনে, এত বিশাল একটা 22-তলা ভবনে আগুন ধরলে কি করতে হবে, সে দারোয়ান থেকে শুরু করে সাধারণ মানুষ কেউই জানতো না, যারা সেখানে কাজ করছেন তাদেরকে কখনোই বলা হয়নি যে কিভাবে এই সুযোগ সুবিধাগুলো তারা নেবে, কাকে ফোন করবে, কোথায় যাবে।
এটি তো একটি একটি দিক গেল, যারা ব্যবহারকারী তাদের অজানা, অসচেতনতা, দায়িত্বহীন আচরণ। কিন্তু এই ভবনটির নকশা আমরা যারা দেখেছি তারা খুব পরিষ্কার ভাবে বলতে পারি যে 1996 পরে, আমরা তখন কিন্তু খুব উঁচু ভবন তৈরি করতে শিখিনি, বাট 1996 সালে যখন এই ভবনটা হয় তখন হঠাৎ করে ভুইফোর বড় বড় ভবন তৈরি হওয়া শুরু করলো। কিন্তু আমাদের আইন কানুন গুলো তখনও পরিপূর্ণভাবে সক্ষম ছিল না এগুলোর নিয়ন্ত্রণ বা এগুলোর আদর কি হবে সেইটা পরিপূর্ণভাবে গাইড করতে। তো যাই হোক, 1996 পরে আমরা তৈরি করেছি ইমারত নির্মাণ বিধিমালার আধুনিক সংস্করণ, আমরা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডও তৈরি করেছি। কিন্তু সেই আদলে এই ভবনগুলো যথাযথকরণ হয়েছে কিনা এটি দেখভাল করার দায়িত্ব যাদের ছিল, সেই রাজুক একেবারেই নিশ্চুপ ছিল। আর এর সঙ্গে যুক্ত হয়েছে ওই প্ল্যানটি দেখে দেখেছি ফায়ার এস্কেপ বলে যে বিষয়টি রয়েছে, যেটা আসলে অগ্নিকালীন সময়ের সিঁড়ি, অন্য সময় সেটা ব্যবহার হবে না, এবং ওর কিছু বিশেষ গুণাবলী আছে। একজন স্থপতি হিসেবে আমি সেগুলো জানি, প্রায় 18টা বিশেষায়িত সংজ্ঞায় সংজ্ঞায়িত করলে কেবল একটি অগ্নিকালীন সময়ের সিঁড়ি বা ফায়ার এস্কেপ হিসেবে চিহ্নিত হয়। সেই ফায়ার স্ক্রিপ্টটি একেবারে ফায়ার স্ক্রিপ্টের আদলে ছিল না, এটি একেবারে সাধারণ সিঁড়ির সাথে একীভূত ভাবে ছিল, ফলে আগুন ধরার সাথে সাথে ধোঁয়া এবং আগুনের তাপে ওই জায়গায় প্রবেশ করা কারো পক্ষে সম্ভব
ছিল,
কারণ ফায়ার স্ক্রিপ্টের গুণাগুণ ছিল ওই পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে কারো কোন ধরনের অসুবিধা হবে না, যেটাকে আমরা অ্যাড্রেস বলি, এবং তার মধ্যে দিয়ে এক ধরনের নেগেটিভ প্রেশার থাকবে, এগুলো কিছুই ওখানে ছিল না। অর্থাৎ ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট ছিল বলে যারা দাবি করছেন, মনে রাখতে হবে প্রতি বছর সেটা যদি নবায়ন না হয়, প্রতি বছর যদি তার ব্যবহার যথাযথ আছে কিনা পরীক্ষা না করা হয়, তবে সেগুলো একেবারে জাদুঘরে রাখার মতো কতগুলো বিষয় হতে পারে। কিন্তু এই প্রতি বছর যে করেনি তার প্রমাণ হচ্ছে মহড়া দিয়েই এই পরীক্ষাটা করতে হয়। ওই ভবনের কেউ কিছু না জানা মানে মহড়া করেনি, তাতে বোঝা যায় এগুলো ওই সময় হতো কাগজে কলমে কাজের গোয়া গরু ওই চেতাবে ছিল, কিন্তু কাজের গোয়ালে গরুটা গোয়ালে থাকার যে দায় সেটি নেওয়ার দায়িত্ব রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নেয়নি। একটি কথা শুরু পরিষ্কার করে বলি, চুরিহাত্তার ঘটনার পরপরে আরো কয়েকটা ঘটনা ঘটলো, তার মধ্যে একটি হলো আপনাদের হত্যা। এই সময়ের পরে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যাদের দায়িত্ব গাড়ির লাইসেন্স টাইসেন্স ফিরতে সেগুলো দেখা, তার যে মহান কর্তা ব্যক্তি রয়েছেন যিনি হয়তো কমিশনার র্যাঙ্কের, তিনি বলছেন 17টা মামলা নিয়ে গাড়িটা চললো কি করে। তো উনি যখন প্রশ্ন করেন তখন আমাদের আর যাওয়ার জায়গা থাকে। রাজু হঠাৎ করে এখন বলছে এটির অনুমোদন ছিল না, এতদিন ধরে তারা কোথায় ছিলেন, আঙুল চুষছিলেন কেন, এই প্রশ্নগুলো কেউ করছে না, করলেও তার উত্তর মিলবে না আমি জানি। এবং এই কারণে বলছে জবাবদিহিতাহীন একটা সংস্কৃতি এবং দায়বদ্ধহীন একটি সংস্থা গুলোর যুতবদ্ধতায় আমরা একটা ভীষণ বিপজ্জনক অবস্থার মধ্যে টিকিং বোমার মতো বসে আছি।
আচ্ছা ইকবাল ভাই, আমাদের আমির খসরুর রিপোর্টটি একটু শুনি, তারপরে মেয়র সাহেব ইতিমধ্যে যোগ দিলে আমরা মনে হয় তাকে কিছু প্রশ্ন করব, আশা করছি
কিছু জানা যাবে তার কাছ থেকে এই মুহূর্তে।
আপনাকে একটু কিছুটা সময় এই রিপোর্ট শোনার জন্য অনুরোধ করছি আমাদের সঙ্গে।
জি আমি 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 শুনতে চাই।
2010 সালে নিমতলির ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হয়েছিলেন 124 জন। 2012 সালে আশুলিয়ার তাজরিন ফ্যাশনস নামের গার্মেন্টস এর অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হয়েছিলেন 117 জন। চকবাজারের ঘটনায় 71 জন আর বনানী এফআর টাওয়ারের সর্বসাম্প্রতিক ঘটনায় নিহত হয়েছেন এ পর্যন্ত 25 জন। আর কর্তৃপক্ষ বারবার ওয়াদা দিয়ে যাচ্ছেন ওয়াদা কার্যকরণের, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। বনানীর এফআর টাওয়ারের দুর্ঘটনায় ঢাকা উত্তরের মেয়র, দমকল বিভাগের প্রধান, বিশেষজ্ঞগণ সহ সবাই বলছেন ভবনটি ছিল ত্রুটিযুক্ত এবং পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা এতে ছিল না। ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের মহাপরিচালক শুক্রবার ঘটনাস্থল পরিদর্শনকালে বললেন ভবনটিতে যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকার কথা।
এখানে দেখেন যতগুলো বিল্ডিং এখানে আছে সেই বিল্ডিং এর ম্যাক্সিমাম বিল্ডিং গুলোতেই তাদের কিন্তু নিজস্ব ফায়ার ফাইটিং ক্যাপাসিটি নাই বললেই চলে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটের অধ্যাপক ও ওই বিশ্ববিদ্যালয়েরই দুর্যোগ ব্যবস্থাপনা ও গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক এবং বিশিষ্ট নগর পরিকল্পনাবিদ ডক্টর মেহেদী আহমেদ আনসারী বললেন ভবনটির নানাবিধ ত্রুটি বিচ্যুতি সম্পর্কে। তিনি ভয়েস অব আমেরিকাকে বলেন,
ফিজিক্যালি আজকে সকালে আমি একতলা থেকে নয়তলা পর্যন্ত আমরা প্রত্যেকটা ফ্লোরে উঠেছি, আর ভবনটার জিনিসটা হচ্ছে যে এত বড় একটা বিল্ডিং কিন্তু এটা ফায়ার প্রোটেকশন সিস্টেম অপুজুল বললেই মানে কম বলা হয়, কারণ এটার সিঁড়িটা খুবই ছোট, কিন্তু লিফট আছে, সিঁড়িঘরটা ছোট, আর যেটা ফায়ার স্কেপ বা ফায়ার স্টেয়ার যেটা সেটা অতিরিক্ত ছোট, ওখানে কোনোভাবে একটা মানুষ মানে পাশাপাশি দুইটা মানুষের নড়াচড়া করতে পারবে না এমন একটা জায়গা। তার যে পানির ব্যবস্থা বা তার যে হোস পাইপ, সেই হোস পাইপ পর্যন্ত এখানে বাক্স আছে কিন্তু হোস পাইপ নাই, তার মানে বলা যায় যে এখানে কোন রকম ফায়ার প্রিভেন্টিভ মেজার্সই ছিল না, মানুষ যে পালিয়ে ছাদে চলে যাবে সেই স্কোপটাই এখানে নাই।
তাহলে এর জন্য আপনি কাকে দায়ী করবেন?
তিনটা প্রতিষ্ঠান, মানে এখানে রাজুক তো হচ্ছে বিল্ডিং এর পারমিট দেয়, কিন্তু সাথে সাথে ফায়ার ডিপার্টমেন্ট হচ্ছে আমাদের ফায়ার লাইসেন্স দেয়, এবং সাথে সাথে ওনার তার দায়িত্ব হচ্ছে এটি ইমপ্লিমেন্ট করা। এখন ওনার হয়তো এটাকে কোনো ভাবে গুরুত্বই দেয়নি, যে এতগুলো মানুষের যে জীবনের ঝুঁকি আছে সেটাকে উনি গুরুত্ব দেয়নি, এবং তাছাড়া যেটা হচ্ছে যে এটা টাইম টু টাইম রাজুকের এবং ফায়ার সার্ভিসে চেক করানোর দরকার ছিল যে এখানে সিস্টেমটা, এই ধরনের বিল্ডিং কিন্তু ওখানে একটা নাই, এখানে প্রায় এক লাইনে প্রায় 20টা বিল্ডিং আছে, সবগুলো হাইরাইজ বিল্ডিং, এবং আমার ধারণা কোনো বিল্ডিংতেই এই ফায়ার ফাইটিং সিস্টেম এর থেকে বেশি নাই। দেখা যাচ্ছে যে এখানে রাজুক এবং ফায়ার সার্ভিসের যেটা রেসপন্সিবিলিটির মধ্যে পড়া ছিল, তারা টাইম টু টাইম চেক করে ওটাকে যে সার্টিফাই করা সেই ব্যবস্থাতে ওদের দুর্বলতা ছিল।
ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেন, আর অনিয়ম চলতে দেওয়া যায় না,
এই অনিয়ম চলতে দেওয়া যেতে পারে না, কোন ধরনের বিল্ডিং সেফটি ফায়ার সেফটি ব্যাপারে কনসিডার চলবে না আমাদের, বিশেষ করে এই বহুতলা ভবন যেগুলো আছে সেগুলোকে জিরো টলারেন্সের মধ্যে নিয়ে আসতে হবে।
ভয়েস অব আমেরিকার সাথে সাক্ষাৎকারী গণপূর্ত এবং গৃহায়ন মন্ত্রী সমর রেজাউল করিম বনানী দুর্ঘটনা, অতীত দুর্ঘটনাসমূহ, ভবিষ্যতে তাদের মন্ত্রণালয়ের পরিকল্পনা সহ বিস্তারিত জানিয়ে বলেন, এবার কঠিন কঠোর ও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি দুর্ঘটনার পরে সরকারের পক্ষ থেকে, কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয় যে তারা দৃঢ়ভাবে পরবর্তীতে ব্যবস্থা নেবেন, কিন্তু আর ব্যবস্থাটি নেওয়া হয় না এবং পরিস্থিতি যে অবস্থায় থাকে ওই অবস্থাই থেকে যায়। বনানীর যে ঘটনাটি ঘটল, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন?
বনানীতে সংঘটিত ঘটনাটি একটি মানব সৃষ্ট ঘটনা, এটা কোনোভাবেই দুর্ঘটনা নয়, এটাকে দায়িত্ব গাফিলতির কারণে এতগুলো মানুষের মৃত্যু হওয়াতে আমি মনে করি হত্যাকাণ্ড। আমরা অনুসন্ধান করার জন্য দুইটি কমিটি করেছি, কমিটির রিপোর্ট পাওয়ার পরেই আমরা আইনগত ব্যবস্থা নেব, কোনোভাবেই রিপোর্টের মধ্য থেকে সীমাবদ্ধ থাকা নয়, আমরা বাস্তবের প্রতিফলন ঘটাতে চাই, কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথায় বিশ্বাস করেন না, কাজে বিশ্বাস করেন। ফলে অল্প সময়ের ভিতর আপনারা দেখতে পাবেন, যারাই জড়িত থাকুক না কেন, তিনি যত প্রভাবশালী হন না কেন, তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করছি।
বিভিন্ন সময় এই একইভাবে কথা বলা হয় কিন্তু কাজের কাজ কিছুই হয় না, এক্ষেত্রে আপনি কি বলবেন?
আমি অতীতের দায়িত্ব নিতে পারছি না, কিন্তু মন্ত্রী হিসাবে আমি দায়িত্ব গ্রহণ করার পরে যেখানে যে ঘটনার মুখোমুখি হচ্ছি সে ঘটনায় আমি বাস্তবসম্মত পদক্ষেপ নিচ্ছি, কোনোভাবেই একটি তদন্ত কমিটির রিপোর্টের ভিতর থেকে বিষয়টার পরিসমাপ্তি ঘটবে না, যারা দায়ী তাদেরকে আইনের মুখোমুখি করা হবে, যেমন ভাবে রানা প্লাজার সঙ্গে জড়িত যারা তারা কিন্তু কেউ রক্ষা পায়নি।
তাজদিনের ঘটনা ঘটল, নিমতলির ঘটনা ঘটল, এবং আপনি মন্ত্রী হওয়ার পরে চকবাজারের ঘটনা ঘটল, আবার চকবাজারের ঘটনা স্বাভাবিক হয়েও গেছে।
চকবাজারের ঘটনাটি ছিল ব্যবসায়ী সম্প্রদায়ের তাদের নির্দিষ্ট আবাসিক এলাকার ভিতরে অনাকাঙ্ক্ষিতভাবে রাসায়নিক দ্রব্য রাখা এবং সেখানে অপরিকল্পিতভাবে শত বছরের পূর্ব থেকে এ জাতীয় ইমারত নির্মিত হয়ে আসা, সেক্ষেত্রে আমরা পরিকল্পনা নিয়েছি পুরনো ঢাকার ইমারতগুলি ভেঙে এক একটি এলাকায় ছয়জন সাতজনের মালিকানাধীন জায়গায় আমরা সরকারি উদ্যোগে ইমারত গড়ে দেব, যার যে অংশ সেই অংশ অনুসারে সে ফ্ল্যাট পাবে, অর্থাৎ পরিবেশ সম্মত, যোগাযোগ ব্যবস্থা সম্মত এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা সহ একটা আধুনিক নগরায়নের পরিকল্পনা আমরা গ্রহণ করেছি পুরনো ঢাকার ক্ষেত্রেও।
এই যে ভবনের ক্ষেত্রে সবচেয়ে বড় যে প্রতিষ্ঠানটিকে দায়ী করা হয় তা আপনার মন্ত্রণালয়ভুক্ত এবং এর নাম হচ্ছে রাজুক, এই ক্ষেত্রে আপনি কি বলবেন?
বনানীর ঘটনাটিতে যে অনুমোদন বহির্ভূত কাজটি ঘটেছে সেটা ঘটেছে যে সময়টায় 2005 সালে, 1996 সালে প্ল্যান দেওয়া হয়েছিল, 2005 সালে একটা ভুয়া একটা বিল্ডিং বর্ধিত করার প্ল্যান দাখিল করা হয়, তদন্তে কিন্তু সেটা প্রমাণিত হয় যে এই প্ল্যানটা পরবর্তী প্ল্যানটা সঠিক না, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, তার প্রেক্ষিতে সেই সময়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সেই সময় যদি ব্যবস্থা গ্রহণ করা হতো আজকে এতগুলি তাজা প্রাণ ঝরে যেত না। রাজুকের বিরুদ্ধে অনেক অনিয়মের অভিযোগ আছে, আমরা খতিয়ে দেখছি।
ঢাকা শহরে তো এই ধরনের অনেক ভবন রয়েছে, এক্ষেত্রে আপনার পরিকল্পনাটা কি সংক্ষেপে একটু বলবেন?
আমরা পরিকল্পনা নিয়েছি ঢাকার প্রতিটি ওয়ার্ড ওয়ারি সমস্ত ভবনকে চিহ্নিত করব পরিদর্শন করে, যে কোন ভবন অনুমোদনহীন, কোন ভবনে অনুমোদনের ব্যত্যয় ঘটেছে, কোন ভবনে প্রয়োজনীয় সকল উপকরণ নেই, সেগুলোকে চিহ্নিত করে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এবং এটা আমরা আমাদের পরবর্তী ওয়ার্কিং ডে থেকে আমরা এই কার্যক্রম শুরু করব।
খুব সংক্ষেপে আমাকে একটু বলবেন যে কবে নাগাদ এই ভবনগুলো নিরাপদ হয়ে উঠবে?
আমরা আগামী সপ্তাহ থেকে ভবন পরিদর্শন করে, আমাদের মনে রাখতে হবে যে নারায়ণগঞ্জ, সাভার, ঢাকা, কেরানীগঞ্জ সহ এই বিশাল এলাকা জুড়ে কিন্তু রাজুকের এখতিয়ারাধীন, কাজেই সকল এলাকা পরিদর্শন করে ব্যবস্থা নিতে একটু সময় হবে, কিন্তু কোনোভাবেই অপ্রয়োজনীয় সময় ক্ষেপণ হবে না।
বলছিলেন গণপূর্ত ও গৃহায়ন মন্ত্রী শম রেজাউল করিম। সবাই প্রত্যাশা করছেন বনানীর অগ্নিকাণ্ডই যেন শেষ প্রাণঘাতী অগ্নিকাণ্ড হয়, কর্তৃপক্ষ আশ্বাস যেন পরিণত হয় বিশ্বাসযোগ্য বাস্তবতায়। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আমরা শ্রোতাদের জানিয়ে রাখি যে আমরা মেয়র আতিকুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করছি, লাইন পাওয়া যাচ্ছে না, লাইন ধরছেন না ওই প্রান্তে, আর ওনাকে ওনার সঙ্গে যোগাযোগ হলে অবশ্যই তার বক্তব্য আপনাদের শোনাবো। সেলিম,
আমি এই আমির খসরুর বড় রিপোর্টটি শোনালাম, ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ ইকবাল হাবিব। শেষ যে বক্তব্যটি আমির খসরু বলল যে এটি যেন শেষ দুর্ঘটনা হয়, এই বিশ্বাস যেন বাস্তবে রূপ নেয়, আপনার কি মনে হয়?
আমি মনে করি যে এই যা যা মাননীয় মন্ত্রী প্রতিশ্রুতি দিলেন তার সাথে যেটা যুক্ত করাটা জরুরি, সেটা হচ্ছে একবারে সকল পরীক্ষা নিরীক্ষা করে একবার পরীক্ষা করে ঠিক করলাম যে কোনটি বিপজ্জনক, কোনটি কম বিপজ্জনক, কোনটি কারেকশন করা যাবে, কোনটি ত্রুটিমুক্ত করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। তারপরে হয়তোবা মন্ত্রী বলবেন যে আমরা সেগুলো ত্রুটিযুক্ত থেকে ত্রুটিমুক্ত করার ব্যবস্থা করবো, কিন্তু আমরা যেটা বলছি কমপ্লায়েন্স কমিশন গঠন করে সিটি কর্পোরেশনের মতো জনপ্রতিনিধিত্বশীল সংস্থার অধীনে রাজুক, ফায়ার ব্রিগেড, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স এবং বিভিন্ন সেবা সংস্থা মিলিতভাবে প্রতি বছর নবায়নযোগ্য কমপ্লায়েন্স সার্টিফিকেশন সিস্টেম চালু হোক। তাতে করে যেটা হবে এই সমস্ত বিষয়গুলি প্রতি বছর পরিবীক্ষণ করে সেটি যথাযথ আছে কিনা সেটি অন্তত পক্ষে যারা ব্যবহার করবেন তাদেরকে, যাদের সুরক্ষার দায়িত্ব সাংবিধানিকভাবে সরকার নিয়েছেন তাদেরকে অন্তত অবহিত করা যাবে ভবনটি সুরক্ষিত বা তার সব বিষয়গুলো যথাযথভাবে রয়েছে। মনে রাখা দরকার 96 সালে যদি একটি ভবন তৈরি হয় অথবা 2004-05 সালে অন্য সরকারের সময় যদি এর অনুমোদন অবহিত হোয়াটএভার হয়ে থাকে, এরপরে এত বছর ধরে সেগুলো সব যথাস্থানে রয়েছে, সঠিক রয়েছে, সেটি যে আসলে হয় না তা তো আনসারি সাহেবের বক্তব্যে শুনলামই। আসলে প্রতিনিয়ত এগুলো পরিবীক্ষণের যে পদ্ধতি এটি কোনো নতুন পদ্ধতি না, পৃথিবীর সকল দেশে রয়েছে। আর আমাদের মেয়র সাহেবের সাথে যেহেতু যুক্তই হবেন জিজ্ঞেস করবেন, উনি তো রানা প্লাজার পরে বিজেপির প্রধান ছিলেন, সারা বাংলাদেশের সকল এই সূচি শিল্প এবং বস্ত্র শিল্পকে আমরা আধুনিকায়ন করিনি, দুর্যোগ মুক্ত করিনি, দুর্ঘটনা মুক্ত করিনি, আমরা কি তাকে আগুন, ভূমিকম্প অথবা এই ধরনের শ্রমিক নিরাপত্তার জায়গাটুকু থেকে তাকে নিরাপদ করতে পারিনি? অবশ্যই পেরেছি। যদি বায়ারদের, যারা ভোক্তা, যারা গ্রাহক, তাদের যাতে আমরা করতে পারি, তাহলে জনগণের যানমালের নিরাপত্তার জন্য বাংলাদেশের প্রতিটি ভবন, প্রতিটি নির্মাণ আমরা কি কারণে একরকম কমপ্লায়েন্সে নিজেদের তাগিদে করতে পারবো না?
দেখুন, গার্মেন্ট শিল্পে যেটা আপনি এক্ষুনি উল্লেখ করলেন যে হ্যাঁ, যারা বায়ার আছে তাদের দিক থেকে চাপ থাকে যে নিরাপদ ব্যবস্থা নিতে হবে শ্রমিকদের জন্য, এবং সেই চাপের মুখেই যে কোনো কর্তৃপক্ষই সে বাধ্য হচ্ছেন সেগুলোকে নিশ্চিত করতে, কারণ তা না হলে গার্মেন্ট শিল্পের যে বিরাট একটা বৈদেশিক মুদ্রা আয় হয় সেটা থেমে যাবে। কিন্তু এখানে হচ্ছে যে একটি বাড়িতে সেটা যত উন্নত স্থানে, যতই আধুনিক স্থানে, আধুনিক পদ্ধতিতে তৈরি হোক না কেন, সেখানে ত্রুটি কেউ সংশোধন করা হচ্ছে কিনা, সেটা বাস্তবায়ন করা হচ্ছে কিনা, বিধিনিষেধগুলো যা আছে নিয়ম মাফিক সব হচ্ছে কিনা, যেটা একটু আগেই অনেকেই বলেছেন যে মহড়া হচ্ছে না, কিন্তু যে অগ্নি নির্বাপক যে কর্মীরা আছে তারা এসে কাউকে শেখাচ্ছে না যে কিভাবে তা করতে হবে, সেগুলো যখন বাস্তবায়ন হচ্ছে না তার মানে হচ্ছে কি সাধারণ মানুষের দিকে আপনি শুধু সরকারের উপরে দায় দায়িত্ব দিলে হবে না, যারা কর্তৃপক্ষ আছেন, যারা সেখানে দায়বদ্ধ, যাদের এই ভবনগুলো, তারাও সেগুলো নিশ্চিত করতে পারছেন না কেন, সেদিকেও দৃষ্টি দিতে হবে। এবং রাজুকের যে দায়িত্ব রয়েছে সেটাও নিশ্চিত করতে হবে।
এই যে আপনি বলছেন যে প্রতিটা মালিক সেটা করবেন, পৃথিবীর কোথাও কিন্তু মালিকরা না করলে সরকার চুপ করে বসে থাকে না। কেউ না কেউ মালিক করছেন কিনা সেটা নিশ্চিত
করে।
ছোট্ট জায়গা বলি, এই পুরো গুলশান বনানী বাড়িধারা এলাকায় যে ভবনগুলো রয়েছে তার মধ্যে অন্তত 80% ভবনে আধুনিক চেহারা থাকলেও এই ফ্যাসিলিটি গুলো হয়তো শুরুতে ছিল, তারপরে আর কার্যকর নেই, অকার্যকর হয়ে আছে। এগুলো দেখভাল করার কি কোনো ব্যবস্থা আমাদের থাকবে না? জনগণের পক্ষে তো নিয়মিত সেটা করা সম্ভব না। বাড়িওয়ালারা পয়সা বাঁচানোর জন্য হোক, লাভের জন্য হোক, সেটা করবেনই। উদাহরণস্বরূপ বলি, আমেরিকান সিটি ব্যাংক, যেটাকে সিটি ব্যাংক এনে বলা হয়, অথবা মাইক্রোসফটের অফিস, অথবা একই সঙ্গে পিডাব্লিউসি অথবা প্রাইস কুপ ওয়াটার কুপারের অফিস, এইগুলি যে ভবনগুলোতে রয়েছে, আমি ব্যক্তিগতভাবে জানি বলে বলছি, তারা কিন্তু মালিককে বাধ্য করেছেন যে আন্তর্জাতিক মানের কমপ্লায়েন্স এর সব কিছু থাকতে হবে, ফায়ার হাইড্রেন্ট থাকতে হবে এবং উচ্চ চাপে পানি থাকতে হবে, অবশ্যই অ্যালার্ম সিস্টেম প্রতি বছর নিয়মিত পরিবীক্ষণ করে একেবারে তাকে টপ টু বটম আপডেটেড রাখতে হবে। এই বিষয়গুলো ওই যে যিনি ব্যবহার করছেন তিনিও চাপ দিতে পারেন, বাট সবার কাছ থেকে এই প্রত্যাশা করে লাভ নেই। এটি অবশ্যই সরকারিভাবে সরকারি সংস্থাগুলোর এক যুতবদ্ধতায় একটা ব্যবস্থাপনার অধীনে, আমি যেটা বারবার বলছি, কমপ্লায়েন্স কমিশন করা হোক এবং নিয়মিত সেটা করে সার্টিফিকেশন দেওয়া হোক যে আগের বছর আবার আমরা অত তারিখে আবার সার্টিফাই করে যাব। আমাদের যদি ছেড়ে পড়ে যাচ্ছে তারও কোনো খবর নাই, কারণ লিডটা একবার লাগালে এটা সারা জীবনের জন্য চলবে না, প্রতি বছর তার নবায়ন করার একটা যাচাই বাছাই করার ব্যবস্থা থাকতে হবে। সময় হয়েছে, আমাদের উন্নয়নের জায়গায় আমরা উঁচু উঁচু ভবন বানাচ্ছি কিন্তু তার নিয়ন্ত্রণের পদ্ধতিতে যাব না, ওই দোতলা তিনতলা বসবাস করার মানসিকতায় 24 তলায় থাকবো, এটি তো হতে পারে না।
আচ্ছা, আপনি যে বললেন যে ফায়ার ইন্সপেকশন মানে অগ্নি নির্বাপক ব্যবস্থা ঠিক মতো আছে কিনা, আমি আমেরিকার কথা বলি, আমি নিউ ইয়র্ক এবং এখানে বসবাস করছি প্রায় 12-13 বছর, তো প্রত্যেকটা ফায়ার ডিপার্টমেন্টের ইন্সপেক্টররা আমার মনে হয় কিছুদিন পরপরই প্রত্যেকটা ভবনে গিয়ে গিয়ে ইন্সপেকশন করে
এবং মহড়া যেটা করতে হয়
এবং এটা ফায়ার ডিপার্টমেন্টের আন্ডারে
সেটা নিশ্চিত করে, এবং নিরাপত্তা কর্মী এবং অগ্নি নির্বাপক দল, দমকল বাহিনী যারা আছেন, তারা এসে নিশ্চিত করে যে একটি ভবনে যতই পুরনো হোক, এই যে আমাদের ভয়েস অফ আমেরিকার যে ভবনটি 1935-30 দশকের
মহড়া হয়,
কিন্তু প্রতি বছরই আমাদের এটা করতে হয় যে বছরে কি বলবো, আমাদের বছরে 2 বার করে এই মহড়া দিতে হয়, এবং আমাদের কাজের মধ্যে থাকলেও স্টুডিও থেকেও চলে যেতে বলা হয় বাইরে যে মহড়া চলছে, আপনারা নিরাপদ নন, এখানে ভিতরে থাকবেন না। ওই ফায়ার অ্যালার্ম বেজে উঠলে
আমাদের কিন্তু স্বতঃপ্রণোদিত নয়, পদ্ধতিটা একটা বাধ্যবাধকতা এবং সেটা আমাদেরকে কার্যকর করতে হবে। আমাদের তো সেটা নেই, আমাদের ফায়ার সিভিল ডিফেন্সে জিজ্ঞেস করেন, আলী নেওয়াজ সাহেব যিনি সাক্ষাৎকার দিলেন জিজ্ঞেস করেন, উনি বলবেন আমার লক্ষ্য বড় নেই, আমার আবার নাম হয়েছে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, সিভিল ডিফেন্স আমার মাত্র 60,000 লোক প্রশিক্ষণ দিয়েছে, কোন সে কবে ওটা নিয়ে দখলবাজি। এবং এভাবে করে আমরা যেটা করেছি পুরো দেশ 2 কোটি মানুষের এই শহরকে, শুধু এই শহর কেন সকল শহরকে বিপজ্জনক শহরে বানাচ্ছি। আমরা ভলেন্টিয়ারও তৈরি করতে পারছি না, ঠিক আছে, আমি পাচ্ছি না, ভলেন্টিয়ার নিয়মিত এটা করবে, তাদেরকে একটা পারিশ্রমিক বা সম্মানের মধ্যে দিয়ে এই পুরো পদ্ধতিটা চালু হোক। আমি আবারও বলছি, এটা স্বতঃপ্রণোদিত কার্যক্রমের বিষয়, পৃথিবীর কোথাও নেই, আমাদের এখানে চলতে পারে না। আর আমরা এমন মানুষ তৈরি করে ফেলিনি যারা স্বতঃপ্রণোদিত ভাবে এগুলো সব নিয়মিত করবে, এখানে অবশ্যই সরকারের সরকারি সংস্থাগুলোর দেখভাল করতে হবে, প্রয়োজনে পানির সংযোগ বাতিল হবে, বিদ্যুতের সংযোগ বাতিল হবে, ব্যবহারের কার্যক্রম বাতিল হবে, কারণ মানুষের জীবন নিয়ে খেলাফেলা করা কোনোভাবেই রাষ্ট্রীয় তারও সাংবিধানিক অধিকার যারা দায়িত্বে রয়েছেন তাদের হাতে এইটা শোভা পায় না।
আমার কাছে অনেক প্রশ্ন আছে, মানে আমার প্রশ্ন না, আমাদের আমি কয়েকটি প্রশ্ন পড়ে তারপরে ওনার কাছে যাচ্ছি। আবার আজিজুল কবির নামে একজন আমাদের ফেসবুকে লিখেছেন যে হাজার হাজার কোটি টাকা খরচ করে স্যাটেলাইট থেকে করা হচ্ছে কিন্তু অবকাঠামো উন্নয়ন করা হচ্ছে না কেন, একের পর এক প্রয়োজনীয় ফ্লাইওভার না করে রাস্তা ফুটপাথ পার্কিং এর অবৈধ দখলমুক্ত করা, এগুলো না করে চালকের উপর সঠিক আইন প্রয়োগ করা যেত না, সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীতে কম বরাদ্দ দিয়ে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স তথা দুর্যোগ ব্যবস্থাপনাকে কি আরো আধুনিক ও পেশাদার করা যেত না, এটি একজনের প্রশ্ন। লোকমান হাকিম নামে একজন করেছেন যে ভাই বোনগুলো নিহত হলো ওরা সবাই কোনো না কোনো দল মতের লোক। আচ্ছা, এটা নিয়ে রাজনীতি কেন করা হচ্ছে?
চলেছে রাজনীতির দরকার নেই আসলে। তো যেটা আমরা বলি যে যদি কোনো যে কোনো সরকারের আমলেই হোক না কেন, এই ধরনের ভয়ানক একটা পরিস্থিতি সৃষ্টির জন্য যারা দায়ী তাদেরকে সব জায়গায় দায়বদ্ধ তো তাদের থাকতে হবে এবং তাদেরকে জবাবদিহিতার
আওতায় আনতে হবে। আচ্ছা, আরেকটি প্রশ্ন পড়ি আপা। মোহাম্মদ আলী নামে একজন অগ্নিকাণ্ডের কারণ এবং প্রতিকার দিয়ে দিয়েছেন, সাধারণ একজন মানুষ। কারণ প্রশাসনের অদক্ষতা, মানবজনের প্রতি উদাসীনতা, রাজুক সহ অন্যান্য কর্তৃপক্ষের দায়িত্ব না বুঝতে পারা, অদক্ষতা, কুনেতৃত্ব, অগ্নিক্ষতির পরিমাণ, ধরন, কারণ সম্পর্কে সচেতনতার অভাব, তিনি এই কারণগুলো উল্লেখ করেছেন একজন সাধারণ মানুষ। কিন্তু আমাদের বিশেষজ্ঞরা কেন এগুলো বুঝতে পারছেন না জানি না। আর প্রতিকার দিয়েছেন দায়িত্বশীল জবাবদিহি সরকার, প্রশাসনের উপস্থিতি। আরো অনেক প্রশ্ন আছে, তো এখন মূল প্রশ্ন হলো যে একের পর এক এত আগুনের ঘটনা ঘটছে। একটি পরিসংখ্যান হলো গত এক দশকে সারা দেশে 1,68,018 আগুনের ঘটনা ঘটেছে এবং এতে মানুষ মারা গেছে 1,500-এরও বেশি এবং আর্থিক ক্ষতি হয়েছে 4,283 কোটি টাকা। এটা ফায়ার সার্ভিসের একটি তথ্য,
তথ্য অনুযায়ী। এবং যেটা মানে সব থেকে বড় হয়ে দেখা দিচ্ছে যে কারো দায়বদ্ধতা নেই, কেউ তার এটা জবাবদিহি করতে চান না এবং কেউ এর দায় দায়িত্ব নিতে চান না যে এই ধরনের কোনো দুর্ঘটনা, কোনো মানুষের সৃষ্টি দুর্ঘটনা যেটা ইচ্ছাকৃত ভাবে করা হচ্ছে কিনা জানি না, মানে এড়িয়ে যাচ্ছেন তাদের দায়ে, তারা স্বীকার করছেন না এবং সেই জন্যে অসংখ্য মানুষ দিনের পর দিন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, প্রাণ হারাচ্ছেন এবং এক একটি পরিবার থেকে একটি মানুষ যিনি আমরা যাকে বলি যে ব্রেড উইনার, তারা যদি হারিয়ে যায় সেই পরিবারের ক্ষতিপূরণ 50,000, 1,00,000 বা 10,00,000 টাকা দিয়ে সেই ক্ষতিপূরণ হয় না। একটি মানুষের জীবনের মূল্য এত কম হতে পারে না এবং কোনো মূল্যই হতে পারে না। মানুষের জীবন অমূল্য, অবশ্যই আমি বলবো এখান থেকে বসে।
আমার মনে হয় আপা আমি একটা জিনিস যুক্ত করি একটু লাইটার টোনে, সেটা হচ্ছে আপনি ঘোড়া গাড়ি, গরু গাড়ি এবং ঠেলা গাড়ি চলা এবং চালানোর মানসিকতা নিয়ে যখন নগরে এসে আপনি মার্সিডিজ ব্যাংক, ডাবল ডেকার গার এবং পাজেরো চালানোর কার্যক্রমের মধ্যে লিপ্ত হবেন, মানসিকতাটা কিন্তু ওই, আপনি তো অ্যাক্সিডেন্ট করবেন, আপনি এগুলিকে ডোবার মধ্যে ডোবাবেন, গাছের মধ্যে লাগাবেন, এটাই স্বাভাবিক। আমাদের অবস্থা তাই, আমরা একতলা, দোতলা, তিনতলার থাকার মানসিকতায় 24 তলায় থাকি। 24 তলায় থাকার জন্য যে মানসিকতা দরকার, যে পূর্ব প্রস্তুতি দরকার, যে মানসিক প্রস্তুতি দরকার, সেগুলো আমাদের নাই। এবং আমরা এই যে আমি যেটা বললাম যে PwC অথবা মাইক্রোসফট অথবা আমেরিকান সিটি ব্যাংক, তারা কিন্তু তাদের যখন ওই ভবনগুলো ব্যবহার করছে, অন্য ব্যবহারকারীরা কিভাবে কি করছে তার কিছু আসা যায় না। সে বাড়ির মালিককে বাধ্য করেছে, এটি যদি না হয় আমার অফিসে কেন হবে না, আমি টাকা দেবো কিন্তু আমাকে এটা করে দিতে হবে। এই দাবি, এই চর্চা এই শহরেই হচ্ছে। HSBC ব্যাংক তো তার ভবন যে কোনো ভবনে করে না, তারা দেখে এই সমস্ত আন্তর্জাতিক মান সম্পন্ন ব্যবস্থাপনাগুলি আছে কিনা, তারাও আমি হাই রাইজে উঠবো না। আসলে হাইরাইজ করার অনুমোদন দিচ্ছি কিন্তু তার জন্য যে প্রস্তুতি, এবং এখানেই আমাদের ট্রিপল ডাউন একটা সিচুয়েশন যে আমরা উন্নয়ন করার জন্য উসাইন বোল্টের মতো দৌড়াচ্ছি কিন্তু তার জন্য যে অন্যান্য সব প্রস্তুতি দরকার সেই কাঠামোগুলো শক্তিশালী করছে না। তার অন্যতম যেটা দর্শক বলেছেন, প্রশ্ন করেছেন, যদিও তার উত্তর আসলে উনিও জানেন না এবং যে উত্তর সমাধান বলেছেন এই সমাধান হলে তো দেশটাই সরল বাংলা হয়ে যায় কালকেই, সেটা হচ্ছে জবাবদিহিতামূলক একটি সরকার, সকলের দায়বদ্ধতা আচরণ। এটি তো হবে না যতক্ষণ না আমি স্টেপ বাই স্টেপ পরিষ্কার করে বলতে পারি। যেমন আমি দাবি করছি কমপ্লায়েন্স কমিশন হোক, মেয়ররা দায়িত্ব নেক যে আমি ফায়ার ব্রিগেড, সিভিল ডিফেন্স, রাজধানী ইউনিয়ন কর্তৃপক্ষ, সেবাদানকারী, তিতাস গ্যাস, পানি এবং বিদ্যুতের লোকজন নিয়ে আমি নিয়মিত প্রত্যেকটা ভবনের রিনিউয়েবল অর্থাৎ প্রতি বছর নবায়নযোগ্য আমি সার্টিফিকেশনের ব্যবস্থা করবো, যার না থাকবে তার সংযোগ বন্ধ হয়ে যাবে, তার লাইসেন্স বাতিল হয়ে যাবে। এই কঠোরতা করতেই হবে। আপনার এই ভয়েস অফ আমেরিকার মতো ভবনে আপনি দৌড়ে যে নেমে যান, বাধ্যবাধকতা না থাকার কারণে না নামেন, স্বতঃস্ফূর্ত খালি মনের খুশিতে নামেন তা তো নয়, কারণ আপনি জানেন এবং যদি করতে চায় তিনিও জানেন যে অন্যান্যরা নামছে আমাকে নামতেই হবে।
এই মানসিকতা তৈরি করার দায়িত্বটা তো কাউকে নিতে হবে। গ্রাম থেকে উঠে আসা একটা মানুষ এটা বুঝবে কি করে যে চব্বিশ তালের উপর থাকলে একটু আমার করতেই হবে। তো আমাদের অবস্থা কিন্তু সব জায়গাতেই তাই, রাস্তাঘাটে জেব্রা ক্রসিং দিয়ে পার হচ্ছে, কে কাকে শিখাচ্ছে যে জেব্রা ক্রসিং দিয়ে পার হতে হবে, আর জেব্রা ক্রসিং দিয়ে পার হলে তো আমি গাড়ির তলায় পড়ে যাচ্ছি, কেন সে জেব্রা ক্রসিং দিয়ে পার হবে? যত দোষ মন্দ ঘোষ জনগণের উপর থাকলে চলবে না, আমাদের কঠোরতা আসতে হবে আমাদের আইন কানুন অনুশাসনের কার্যকর অবশ্যই অবশ্যই কার্যকর প্রতিবিধানে। সেটা যারা করবে না তাদের শাস্তি দিতে হবে, যারা করবে তাদেরকে প্রলোভিত করতে হবে। এই তো সরকারের দায়িত্ব এবং যানবাহনের নিরাপত্তাকে অঙ্গীকার নিয়ে সাংবিধানিক দায়িত্ব নেয়, এটাই তো তার দায়িত্ব। এখন সেই দায়িত্ব যদি আমি না করে বলি যিনি বাড়ির মালিক এটা তার দায়িত্ব, যিনি ওখানে থাকবেন তার দায়িত্ব, এইভাবে করে দায়িত্ব এড়ালে তো সরকারের প্রয়োজন নাই। আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে সেই বনের রাজা চলতে পারি। এখন এই কথাগুলো কিন্তু বাস্তবে আজকে সমস্ত ক্ষেত্রে প্রতিভাত এবং সে কারণে আমাদের ঘুরে দাঁড়াতে হবে।
হ্যাঁ সেলিম, আমরা আনিস আহমেদ এক্ষুনি এসে বললেন যে অনেকক্ষণ ধরে আমরা টেলিফোনে চেষ্টা করলাম এবং মেয়র আতিকুল ইসলামকে পাওয়া গেল না, মানে না ওখান থেকে অফিস থেকে বলা হয়েছে বোধ হয় যে তিনি কালকে কথা বলতে পারেন, তো আমাদের তো এই মুহূর্তেই দরকার ছিল, আগামীকাল আমরা চেষ্টা করব। তো আমাদের শ্রোতা দর্শকদের আমরা জানিয়ে দিচ্ছি যে মেয়রের সাথে যোগাযোগ করার চেষ্টা করে পাওয়া যায়নি তাকে, তার কর্মস্থল থেকে জানানো হয়েছে যে তিনি আগামীকাল হয়তো আমাদের কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারেন। তো যাই হোক, আমরা
তো আমি একটু আগে যে তথ্যটি দিচ্ছিলাম যে এক দশকে 1,68,000 অগ্নিকাণ্ড, তার মানে প্রতিদিন হয়তো একটা বা একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। আমি আজকে এই আলাপন অনুষ্ঠানে আসার আগে বাংলাদেশে আগুনের ঘটনা যখন বনানীর আগুনের ফলো আপ দেখছিলাম, তার ভেতরেই দেখলাম আরো চারটি আগুনের খবর একই সঙ্গে। বনানীর আরেক বাড়িতে আগুন আতঙ্ক, এই একটি খবর। তারপরে গোপালগঞ্জের বাজারে আগুন, পুড়ল 9 দোকান, আরেকটি শিরোনাম। আরেকটি শিরোনাম হচ্ছে চাঁদপুরে আগুনে পুড়েছে 6 দোকান। আরেকটি খবর হচ্ছে পঞ্চগড়ে বাড়িতে আগুন লেগে বৃদ্ধা নিহত। তো একই দিনে আমি
এই 1,00,000 উপরে যে আগুন লেগেছে,
জি
আপনি কি একটু চেক করে জানতে চাইবেন যে তার কয়টায় মামলা হয়েছে এবং কয়জনের শাস্তি হয়েছে? উত্তর হবে শূন্য। এই হলো অবস্থা। আপনাকে বুঝতে হবে এটাকে অপরাধ বলে গণ্য করাই হচ্ছে না। এটা যে এটা যখন মনুষ্য সৃষ্ট হয় তখন যে কাউকে দায়বদ্ধ করতে হয় সেটার করার কোন প্রক্রিয়ার মধ্যে আমরা নাই। এটা প্রতিবিধান কিভাবে হবে বলে আপনি মনে করেন?
হ্যাঁ, যেমন মন্ত্রী আজকে বলেছেন যে এটা কোন মানে নিহত হচ্ছে যে তারা, এটা একটি হত্যাকাণ্ড, এই অগ্নিকাণ্ডে দুর্ঘটনা নয়, এটা একটি।
আমি সাধুবাদ জানাই মন্ত্রীকে,
আবার বিরোধী দলের
বলতে পেরেছেন, আমি সাধুবাদ জানাই, আমি অপেক্ষায় থাকলাম এই হত্যাকাণ্ড যেহেতু বলেছেন তার বিচার কতটুকু হয় সেটি যেন আমরা যে প্রত্যাশিত বিচার পাই সেটা যেন উনি নিশ্চিত করেন। মনে রাখতে হবে বিচার সংস্কৃতি শুরু হলেই জবাবদিহিতা শুরু হবে, জবাবদিহিতা শুরু হলে দায়বদ্ধতা শুরু হবে এবং তখন ওই যিনি ব্যবহার করছেন যিনি ভবনের মালিক সকলেই সোজা হবে। আমাদের এই 1,00,000 ঘটনায় গত এক দশক ধরে এই 1,00,000 ঘটনার একটু যদি বিচার না হয় আপনি নিশ্চয়ই তার পরিত্রাণ পাবেন না, এটি তো বলাই বাহুল্য। এবং এই প্রশ্নগুলো আজকে অবশ্যই এই সমস্ত কর্তা ব্যক্তিরা এবং এই সমস্ত সংগঠনগুলো নিজেরা আয়নার সামনে দাঁড়িয়ে বলা উচিত এবং জনগণের কাছে স্বীকার করা উচিত যে আমরা আমাদের কর্তব্য পালন করিনি, তাহলে হয়তো ঘুরবে। কিন্তু এখনো যে দায় মোচনের চেষ্টা, ওই সরকার সেই সরকার আগে করেছে আমি করি নাই, আগেরটা
এটা করা উচিতই নয়,
এই সমস্ত কথার মধ্যে দিয়ে কিন্তু আমাদের উত্তরণটা হবে না। এই মৃত্যুর মিছিল থামবে এবং এদের প্রতি শ্রদ্ধা হবে তখনই যখন আমরা ক্রাইস্ট চার্চের ঘটনার মতো সমস্ত জাতি ঘুরে দাঁড়াবো এবং আমরা প্রমাণ করব যে আমরাও পারি, যেভাবে আমরা গার্মেন্ট শিল্পে করেছি এবং করে প্রমাণ করেছি এই শিল্পের বাঁচানোর জন্য আমরা সকলেই দ্রুতবদ্ধ, তাহলে এই মানুষ বাঁচাতে পারবো না?
আশা করবো আমরা যে সবাই মানে দায়িত্বশীল হয়ে উঠবেন এবং মন্ত্রী যেহেতু নিজে বলেছেন যে এটা হত্যাকাণ্ড হিসেবে তিনি বিবেচনা করছেন, তার মতে এটা অবশ্যই হত্যাকাণ্ড এবং সেটার দিকে তিনি নজর দেবেন। আপনি যেমন উল্লেখ করলেন যে হ্যাঁ বিচার করতে হবে, অন্তত একটি বিচারও যদি শুরু হয়, এই বিচারের প্রক্রিয়া, দায়বদ্ধতার প্রক্রিয়া, জবাবদিহিতার প্রক্রিয়া যদি শুরু হয়, সেলিম আমরা মনে করি এখান থেকে যে যে কোনো ক্ষেত্রে এই ধরনের মারাত্মক ঘটনাগুলো তাহলে তার কিছুটা অন্তত স্বস্তি পাবে মানুষ, সেখান থেকে কিছুটা দায়বদ্ধতা আসবে, মানুষ সরকার সবাই সচেতন হবেন এবং তার অবসান ঘটবে এই ধরনের পরিস্থিতির।
এবং এর সঙ্গে আরেকটি কথা বলা দরকার যে স্থপতি ইকবাল হাবিব বারবার যেটি বললেন যে যে আইনগুলো রয়েছে এবং যেগুলো আরো নতুন করে এই ধরনের দুর্ঘটনা বন্ধে কিংবা অন্তত এড়াতে সহযোগী হয় বা সহায়তা করে সেগুলোকে যেন প্রয়োগ করার ব্যবস্থা করা যায়, কর্তৃপক্ষ সেদিকে নজর দেয়।
আইন তো আছেই,
হ্যাঁ
আইন আছে, বিধি ব্যবস্থা আছে, সেগুলোকে কার্যকর করার ব্যবস্থা নিতে হবে। আর যারা নগর উন্নয়নে আছেন, পূর্ত বিভাগে আছেন, তারা সবাই সজাগ হবেন, এবং জনগণ যারা সরকার বা কর্তৃপক্ষকে ফাঁকি দিয়ে কিছু করার চেষ্টা করবে, তাদেরও জানতে হবে যে কোনো না কোনো সময় তাদের এক দণ্ডের মুখোমুখি হতে হবে, শাস্তি পেতে হবে। তো সেলিম, আজকে আমাদের হাতে খুব একটা সময় নেই, এবং আমাদের সাথে যোগ দিয়েছিলেন স্থপতি, তিনি অনেকক্ষণ আমাদের সঙ্গে রইলেন ইকবাল হাবিব।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য, এবং খুব সুন্দর করে
আপনাদেরকে ধন্যবাদ। আসুন, পরিবর্তনের অপেক্ষায় থাকি ইনশাআল্লাহ।
হ্যাঁ, আমরা রইলাম। সুপ্রিয় শ্রোতা, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আলাপন এখানেই শেষ করছি আমরা।
ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।